সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনলেন সিরিয়া, আফগানিস্তান, উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনা এবং বিশ্ব নিরাপত্তা নিয়ে প্রশ্ন, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে টেলিফোনে যোগাযোগ করেছি আমরা নিউ ইয়র্ক থেকে প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদউল্লাহ। সৈয়দ মাহমুদউল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনে।
ধন্যবাদ।
বাংলাদেশ থেকে নিরাপত্তা বিশ্লেষক শফকাত মুনির যোগ দিয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে। শফকাত মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আপনারা দুজনেই শুনেছেন আমরা আজকের অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি, সিরিয়া আফগানিস্তান হামলা, উত্তর কোরিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং এ নিয়ে সৃষ্ট উত্তেজনা এবং বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন। আমাদের মনে অনেক প্রশ্ন আছে, শ্রোতাদের মনে প্রশ্ন আছে, সাধারণ মানুষের, সারা বিশ্বের মানুষের মনে এখন প্রশ্ন, কোন দিকে যাচ্ছে বিশ্ব নিরাপত্তা নিয়ে, কি আমরা সত্যি শঙ্কিত কিনা। আমি প্রথমেই সৈয়দ মাহমুদউল্লাহ আপনাকে একটু সংক্ষেপে আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসলে পরিস্থিতি একেবারে যাকে বলে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক দূরপাল্লা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, পরীক্ষা করছে, অবশ্য সর্বশেষটি তার ব্যর্থ হয়েছে, কিন্তু তারপর বেশ অনেকগুলি সফলভাবে করেছে এবং জাপানের কাছাকাছি গিয়ে পড়েছে এর আগে কয়েকটি। তো এই নিয়ে সেখানে প্রচন্ড উত্তেজনা। আর আরেকটা কারণ হচ্ছে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে তিনি আফগানিস্তান এবং ইরাকে হামলা চালিয়েছেন, সিরিয়া হামলা চালিয়ে সেখানকার একটি বিমান ঘাটিতে ওদের অনেক যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আর আফগানিস্তানে অপারমাণবিক সবচেয়ে শক্তিশালী বোমা যাকে তারা বলছে মাদার অফ অল বম্বস, সেটা একটা নিক্ষেপ করে সেখানে তালেবান এবং আইএসআই এর কিছু লোকজন মারা গেছে বলে তারা দাবি করছে। তো মোটামুটি ওই সমস্ত কারণে লোক ভয় পাচ্ছে যে এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র যে শৈথিল্য না হলে অন্তত সংযম দেখিয়েছেন উত্তর কোরিয়ার ব্যাপারে, তাদের এই সমস্ত নিউক্লিয়ার অস্ত্র নিয়ে তাদের কাজ, তাদের পর পরীক্ষা নিরীক্ষা। এখনকার সরকার, ভাইস প্রেসিডেন্ট সেখানে গিয়ে মাত্র দুদিন আগে বলেছেন আমাদের সংযমের নীতি থেকে আমরা এখন সরে দাঁড়াবো, একটি কথা। দুই নম্বর, প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর ভাবে বলেছেন তিনি আর উত্তর কোরিয়াকে চান্স দিতে চান না। এবং সম্প্রতি যখন চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করেছেন তাকে বলে দিয়েছেন আপনারা তাকে সংযত করার চেষ্টা করুন উত্তর কোরিয়াকে, নতুবা দরকার হলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব। তো এই সমস্ত কারণে বেশ টান টান উত্তেজনা যাকে বলে সেটা হচ্ছে। এবং সর্বশেষ একটি, এক সেকেন্ড বলি আমি শেষ করছি, সেটা হচ্ছে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন আমরা প্রতি সপ্তাহে একটি করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবো এবং আমরা যদি মনে করি যুক্তরাষ্ট্র আমাদের উপর আক্রমণ করবে তাই এরকম মানে ধারণা করলেই আমরা পাল্টা পারমাণবিক হামলা চালাবো যুক্তরাষ্ট্রের উপরে। তো ফলে তারা যদি ভীত হয়ে পড়ে, হঠাৎ আতঙ্কগ্রস্ত হয়ে মনে করে যে তাদের উপর হামলা চালানো হতে যাচ্ছে, তাহলে তারা অকস্মাতে কি ব্যবস্থা নিয়ে বসে সেটার কারণে একটা বিশেষ আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং চীন উভয় পক্ষকে সংযত থাকার জন্য আবেদন জানিয়েছে এবং সর্বশেষ স্টেটমেন্টে বলেছে উত্তর কোরিয়ার এই সমস্ত কার্যকলাপে তারা নিজেরাই উৎকণ্ঠিত, উদ্বিগ্ন।
ধন্যবাদ আপনাকে। আমি শফকাত মুনির, আপনি কিছু যোগ করবেন সৈয়দ মাহমুদউল্লাহ যে বিষয়টি বললেন এতক্ষণ?
জি, উনিও তো খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। আমি শুধু এটাই ওনার সাথে যোগ করতে চাই যে কোরীয় উপদ্বীপে বর্তমানে যে টান টান উত্তেজনা, তা শুধুমাত্র কোরীয় উপদ্বীপের জন্য নয়, তথা সমগ্র এশিয়া প্যাসিফিকের নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। আজই মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাট সাময়িকীতে একটি নিবন্ধ বেরিয়েছে, সেখানে বলা হয়েছে যে তৃতীয় কোরীয় উপদ্বীপের যুদ্ধ কিরকম হতে পারে। তো এটা একটা সিনারিও স্পিস, যেখানে বিভিন্ন রকম সিনারিও দিয়ে বিশ্লেষণ করা হয়েছে এবং সেখানে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে সেটা যদি আমরা দেখি তাতে আসলে শিউরে উঠতে হয়। এখানে বলা হয়েছে যে যদি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপরে কোনো হামলা করে বা সেখানে যদি যুদ্ধ সংগঠিত হয়, তাহলে প্রথম 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে, আমি কোট করছি এখানে, 2 লাখ থেকে 3 লাখ দক্ষিণ কোরীয় এবং মার্কিন সামরিক ক্যাজুয়ালটি হতে পারে প্রথম 90 দিনের মধ্যে এবং লক্ষাধিক বেসামরিক ব্যক্তি হতাহত হতে পারেন। অতএব আমরা এর মাধ্যমে উপলব্ধি করতে পারছি যে সমস্যার ব্যাপকতাটা কতটুকু। উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক তথা রাসায়নিক বিভিন্ন অস্ত্রের ভান্ডার রয়েছে। এখানে পারমাণবিক হুমকিটা যদিও অত্যন্ত ব্যাপক, বাট যদি আমরা শুধুমাত্র তাদের হাতে যে রাসায়নিক যে ধরনের অস্ত্র রয়েছে, যেমন সারিন নার্ভ গ্যাস, ভিএক্স নার্ভ এজেন্ট, মাস্টার্ড গ্যাস, এগুলোরও যদি তারা প্রয়োগ চালায় বা এগুলোকে দক্ষিণ কোরিয়ার উপরে হামলা করার সময় যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, এটা বোঝার কারো বাকি নেই যে কি ধরনের একটি ফলাফল হতে পারে। আমি শুধু এইটুকু বলে শেষ করতে চাই যে সমস্যাটা অত্যন্ত ব্যাপক এবং আমাদেরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন যে সামনে কি হতে যাচ্ছে। তার সাথে আমাদের এও মনে রাখতে হবে যে দক্ষিণ কোরিয়ায় কিন্তু বেশ কিছু সংখ্যক বাংলাদেশী নাগরিকের বসবাস, সেখানে বেশ কিছু বাংলাদেশী নাগরিক তারা সেখানে কর্মসংস্থানের জন্য সেখানে গমন করেছেন, অতএব তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের শঙ্কিত হবার কারণ রয়েছে।
আমাদের সঙ্গে শ্রোতারা আজকে যোগ দিয়েছেন এই বিষয়ে মন্তব্য প্রশ্ন করার জন্য। একজন শ্রোতা লাইনে আছেন, তার সঙ্গে তার প্রশ্ন শুনে তারপরে আমরা আলোচনায় আসতে চাই। বাংলাদেশ থেকে জাহিদুল ইসলাম, হ্যালো।
বর্তমান বিশ্বে মুসলমানদের উপর নানাভাবে বিভিন্ন রাষ্ট্রকে অবিচেষ্টা করছে বিধ্বস্ত যুদ্ধবিধ্বস্ত কর্মতৎপরতা, এর পিছনে অবশ্যই মনে হয় পরাশক্তি রাষ্ট্রগুলো জড়িত। আমার প্রশ্ন হচ্ছে প্যানেলের কাছে যে কিভাবে এই যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রগুলোকে যুদ্ধমুক্ত অবস্থা থেকে মুক্ত করা যায়।
ধন্যবাদ জাহিদুল ইসলাম। আসলে পরাশক্তি বলতে এই মুহূর্তে অনেকেই বলছেন যে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের স্নায়ুযুদ্ধের কারণে, দ্বন্দ্বের কারণেই নিরাপত্তায় বেশি পড়েছে মানুষ, পৃথিবীর মানুষ। জাহিদুল ইসলামের এই প্রশ্নে সৈয়দ মাহমুদুল্লাহ আপনি কিভাবে অ্যাড্রেস করবেন?
আমাদের মূল প্রশ্ন থেকে একটু আলোচ্য বিষয় থেকে একটু ভিন্ন, কিন্তু তারপরও যে মধ্যপ্রাচ্যে যে মুসলিম অধ্যুষিত এলাকায়, কিন্তু সেখানে অন্য রাষ্ট্রগুলো একেবারে কেবল মুসলমান বলে তাদের উপরে আক্রমণ করছে, এভাবে ধারণা করা আমার পক্ষে কঠিন হচ্ছে, আমি তা মনে করছি না। সেটা মধ্যপ্রাচ্যে নানা কারণে দীর্ঘদিন থেকে উত্তেজনা বিরাজ করছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে, কখনো কখনো মনে হতেই পারে তাদের কর্মকলাপে যারা তারা ওই এলাকাকে বিশেষ ভাবে তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, কিন্তু সেটা তারা মুসলমান বলে তা আমার মনে হচ্ছে না। বরং এখন এই ওই সমস্ত যুদ্ধের কারণে প্রতিক্রিয়া এবং যে মনোভাব এই প্রশ্ন থেকে বেরিয়ে এসছে, এই ধরনের মনোভাবের হতো কারণে এই যে বিশ্বব্যাপী কিছু সংখ্যক মুসলিম সন্ত্রাসী যে কর্মকাণ্ড চালাচ্ছে তাদের নিজের এলাকায় এবং পশ্চিমা জগতে এবং আমাদের দেশ সহ বিভিন্ন দেশে, এর কারণে বরং আমাদের মুসলমানদের ক্ষতি হচ্ছে, ইসলাম ধর্মের ইমেজ নষ্ট হচ্ছে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এক ধরনের এক্সট্রিমিজম স্প্রেড করছে, ফলে আমাদেরকে এই ধরনের চিন্তা থেকে সরে আসতে হবে। হ্যাঁ, সত্যি যদি আমরা মনে করি এবং তারপর তথ্যভিত্তিক প্রমাণ থেকে আমাদের কাছে আমরা এইসব অভিযোগ উত্থাপন করব, কিন্তু একই সঙ্গে একই নিঃশ্বাসে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেন ভুল ধারণার বশবর্তী হয়ে এই সমস্ত সিচুয়েশনকে আরো খারাপের দিকে নিয়ে না যাই আমাদের এই ব্যাখ্যা দ্বারা, আমাদের কর্মকাণ্ড দ্বারা।
ধন্যবাদ। শাফকাত মনির কিছু বলবেন?
জনাব মাহমুদুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এই ধরনের ষড়যন্ত্র তত্ত্বমূলক চিন্তাভাবনা যে পরাশক্তিগুলো বা বিশ্বের ক্ষমতাধর দেশগুলো প্রতিনিয়তই শুধুমাত্র মুসলিম অধ্যুষিত দেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, এ ধরনের চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সে সাথে এটাও মানতে হবে যে তথাকথিত ইসলামিক স্টেট, আল কায়দা এবং অন্যান্য যে জঙ্গি এবং উগ্রপন্থী সংগঠনগুলো আছে, তারা যে সংঘাতের মাধ্যমে বেসামরিক নাগরিকদের উপরে হামলা করার মাধ্যমে এবং পৃথিবীর বিভিন্ন দেশের ত্রাস এবং আতঙ্কের সঞ্চারের মাধ্যমে তারা যে ক্ষতি করছে এবং তাদের এই ধরনের অপকর্মের কারণে বিশ্বের তথা সমগ্র মুসলিম বিশ্বের উপরে যে ধরনের তারা কালিমা লেপন করছে, সে বিষয়ে বরং আমাদের সোচ্চার হওয়া উচিত।
আরেকজন শ্রোতা লাইনে আছেন, হ্যালো।
আসসালামু আলাইকুম, আমার নাম রফিকুল হক, আমি ফ্লোরিডাতে বসবাসকারী একজন বাংলাদেশি আমেরিকান নাগরিক। বর্তমানে যে যুদ্ধ ভাব চলছে আমেরিকার সাথে নর্থ কোরিয়ার যে সম্পর্ক এখন এবং যে আক্রমণাত্মক মনোভাব, সেটা আমরা খুব উদ্বিগ্ন। আর যদি আমেরিকা নর্থ কোরিয়াকে আক্রমণই করে, তাহলে সেক্ষেত্রে রাশিয়ার কি ভূমিকা হবে এবং রাশিয়া আমেরিকার পক্ষে যাবে কিনা, এবং আমরা এই দুশ্চিন্তায় ভুগছি এবং আমাদের যে সমস্যাটা সৃষ্টি হবে এরপরে, এবং এটা যে একটা মারাত্মক বিশ্বযুদ্ধের পরিণতি ঘটাবে কিনা সে বিষয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমি আলোচকদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বর্তমান এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কতখানি, এটা আমেরিকার বিপক্ষে না পক্ষে, এটা নিয়ে একটা বেশ আমাদের সন্দেহ আছে। কারণ দুইটি পারমাণবিক শক্তি যদি এইরকম একটা যুদ্ধে লিপ্ত হয়, সেক্ষেত্রে প্রচুর যানমালের ক্ষয়ক্ষতি হবে, সেই মানবতার ক্ষতিটুকু আমরা গ্রহণ করতে পারবো কিনা, এবং পার্শ্ববর্তী দেশে প্রভাবটা কতখানি পড়বে এবং বিশ্বে অর্থনৈতিক প্রভাবটা কি পড়বে, এটাও ভেবে দেখার বিষয়।
জি, এই নিয়েই দেখি আমরা আলোচকরা কি বলেন। ধন্যবাদ রফিকুল হক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার রফিকুল হকের তো অনেকগুলো প্রশ্ন আসলে, যে রাশিয়া কোন পক্ষে যাবে, যুক্তরাষ্ট্রের কতটা লাভ ক্ষতি হবে, উত্তর কোরিয়াকে আদৌ আক্রমণ করা হবে কিনা সেটাও নিশ্চিত নয়, বা যুদ্ধ হবে কিনা সেটাও নিশ্চিত নয়। কিন্তু রফিকুল হক প্রশ্ন করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও করেছেন, সেটা লাগে কিনা, কিভাবে বিশ্লেষণ করবেন?
তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে এই ধরনের একটা আশঙ্কা বেশ কিছুদিন থেকেই, এখন এই এইসব নর্থ কোরিয়ার সাথে এটার আগে থেকেও, যে মুসলিম নামধারী সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ফলে পশ্চিমা শক্তিগুলো ওই এলাকায় সামরিক আক্রমণ বাড়াতে পারে এবং তার কারণে উল্টো পাল্টা আক্রমণ হতে পারে, ইসরায়েল এবং ইরান জড়িয়ে যেতে পারে, এই ধরনের নানা সিনারিও তৈরি করে তৃতীয় বিশ্বযুদ্ধের কথাবার্তা বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে। কিন্তু এখন এই নর্থ কোরিয়ার কারণে এই কথাটি আবার নতুন করে বলিষ্ঠ হয়ে উঠেছে, এই ধরনের ধারণা বা এই আলোচনা। আমার নিজের ধারণা যে কোন দেশই আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চায় না, কারণ সেটা সারা বিশ্বের জন্য, তাদের নিজেদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হবে, তাদেরকে সর্বনাশের পথে নিয়ে যাবে, ফলে ওটার মানে সীমিত থাকবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ এই পারমাণবিক যুগে সীমিত থাকবে এটা ধারণা করা মুশকিল, এক। কিন্তু একটা আশঙ্কার ক্ষতি হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেও কনভেনশনাল ওয়েপন দিয়ে যুদ্ধ হতে পারে কিনা, কথা হচ্ছে সেটা একটা দিক বিবেচনা করার আছে। তারা অনেক দেশ যুদ্ধে জড়িয়ে গেল, তারা কনভেনশনাল অস্ত্র ব্যবহার করলো, কিন্তু সেটা মনে হয় না, যদি সেরকম হয় তাহলে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে খারাপ অস্ত্রগুলো, ধ্বংসাত্মক অস্ত্রগুলো ব্যবহার করবে, যে কথা জনাব সাফকাত মনি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছেন, তাদের রিজার্ভে প্রচুর এই ধরনের রাসায়নিক অস্ত্র আছে, সেগুলো তারা ব্যবহার করতে পারে। আর নিউক্লিয়ার বা অ্যাটমিক যদি কোনো অস্ত্র তাদের সত্যিই থাকে, ডেলিভারি করার ক্ষমতা তাদের যদি অর্জিত হয়েই থাকে, তারা আমেরিকা না পৌঁছাক তারা দক্ষিণ কোরিয়াকে সর্বনাশ করে দেবে,
জাপানকে আঘাত করতে পারবে,
বর্ডারের কাছে একেবারেই কাছে। তো ফলে নানা কারণে আশঙ্কার কারণ আছে। আর রাশিয়ার ভূমিকা নিয়ে সেটা যে প্রশ্ন তিনি করেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার যে সম্পর্ক সেটা মোটেই সুখকর নয়। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে সে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হবে বলে, উত্তেজনা মুক্ত হবে বলে অনেকে আশা করেছিলেন, কিন্তু আমেরিকার যে মিলিটারি এস্টাবলিশমেন্ট তাদের যে ধারণা, সেটা হচ্ছে রাশিয়া আসলেই আমেরিকার একটি বৈরী অবস্থানে আছে, অবস্থান নিয়েছে এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের স্বার্থ বিরোধী একের পর এক কর্মকাণ্ড নিয়ে চলেছে, ফলে এই এই তাদেরকে মোকাবেলা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ধারণা যাই থাক না কেন, তার উপদেষ্টারা সবাই মিলে যে অবস্থান নেবেন তারপরে সেটাই রাশিয়া বিবেচনায় নিবে এবং সেটা নিয়ে রাশিয়া পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করবে। কিন্তু অ্যাগেইন আমি বলবো যে বিশ্বযুদ্ধ এড়িয়ে যাওয়ার জন্য রাশিয়া, চায়না, যুক্তরাষ্ট্র সকলের সামরিক এবং অসামরিক বিশেষজ্ঞরা, ব্যক্তিরা, নেতারা চেষ্টা করবেন বলে আমার ধারণা। আমার ভয় কেবল উত্তর কোরিয়া যদি হঠাৎ করে ভীত সন্ত্রস্ত হয়ে
কোন উল্টো পাল্টা কাজ করে সেটা নিয়ে।
জি ধন্যবাদ। শাফকাত মনির, আপনি কি মনে করেন?
জি, উত্তর কোরিয়া কিন্তু বরাবরই সবসময় একটি আনপ্রেডিক্টেবল কোয়ান্টিটি, এবং বিশেষত কিম জং ইল এবং কিম তার পুত্র কিম জং আন, এই দুই নেতার আবির্ভাবের পর থেকে উত্তর কোরিয়া সবসময়ই, যেটাকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় ব্রিঙ্কম্যানশিপ বলা হয়ে থাকে, সেটা চালিয়ে আসছে। তারা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায় তথা দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভোক করে যাচ্ছে। আমরা কিছু দিন আগেও বা এই সপ্তাহতেই বিভিন্ন রকমের তাদের কাছ থেকে প্রভোকেটিভ, বিভিন্ন সংঘাতমূলক এবং খুব অ্যাগ্রেসিভ কিছু কথাবার্তা আমরা তাদের কর্তা ব্যক্তিদের কাছ থেকে শুনেছি, যার ফলে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশ্নকর্তা বেশ কিছু প্রশ্ন অবতারণা করেছেন এবং
জি জি, প্রশ্ন আমি আবার মনে করিয়ে দিই, রাশিয়া কোন পক্ষে যাবে যদি নর্থ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ হয়, যুক্তরাষ্ট্রের লাভ ক্ষতি কি হবে, অর্থনৈতিক এবং মানবিক ক্ষয়ক্ষতি কি হবে, এই কয়েকটা বিষয় উনি উল্লেখ করেছেন।
জি, আমি আমি খুব ছোট আকারে সবগুলো প্রশ্ন একটু অ্যাড্রেস করতে চাই। প্রথমত হলো যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে একটি রীতিমতো একটি ঠান্ডা লড়াই চলছে, এবং আমাদের এর সাথে এও মনে রাখতে হবে যে উত্তর কোরিয়ার সাথে কিন্তু রাশিয়ার অত্যন্ত গভীর একটি সম্পর্ক রয়েছে, সেটা বহু বছরের, সেটা সোভিয়েত ইউনিয়নের আমল থেকে। তো অতএব মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাইবে যে মস্কো যেন তাদের প্রভাব খাটিয়ে বা তাদের ইনফ্লুয়েন্স ইউজ করে উত্তর কোরিয়ার কে বোঝানোর চেষ্টা করে, যাতে কোরীয় উপদ্বীপের উত্তেজনার প্রশমন ঘটে। তবে মস্কো সেটা করবে কিনা, এবং এখানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে তার কি ধরনের প্রভাব পড়বে এই ক্রাইসিস এর উপরে, সেটা একটু ভেবে দেখার বিষয়। প্রশ্নকর্তা অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, এখানে অর্থনৈতিক কি ধরনের সমস্যা দেখা দিতে পারে। আই থিঙ্ক অর্থনৈতিক যে ইম্প্যাক্ট তার ব্যাপকতাটা কিন্তু বিশাল, কারণ দক্ষিণ কোরিয়া এবং জাপান দুটোই কিন্তু এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বৃহৎ অর্থনীতি গুলোর মধ্যে দুটো অর্থনীতি, এবং দক্ষিণ কোরিয়ার উপরে যদি হামলা হয় তার ফলে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে যে ইম্প্যাক্ট হবে, দক্ষিণ কোরিয়ার ইন্ডাস্ট্রি এবং ইকোনমির উপর যে ইম্প্যাক্ট হবে, তথা জাপানের উপরে যে ধরনের ইম্প্যাক্ট হবে, সেটা আসলে ভাবাটাও এখন খুব কঠিন কি ধরনের একটা ব্যাপক প্রভাবের উপরে পড়তে পারে। আমরা চীনের পক্ষ থেকে বিভিন্ন রকম ওয়ার্নিং দেখেছি, চীন চাইছে সিচুয়েশনটাকে ম্যানেজ করতে, উত্তেজনা প্রশমন ঘটাতে, কতখানি তারা সক্ষম হবে তাদের প্রভাব খাটিয়ে উত্তর কোরিয়ার উপরে সেটা এখনো বলা মুশকিল। তবে আমি আবারও বলতে চাই যে মানবিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সব দিক থেকে বিচার করলে কোরীয় উপদ্বীপে যদি কোনো যুদ্ধের অবতারণা ঘটে তা বিপর্যয় ছাড়া আর কিছু হবে না বইকি।
তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো আশঙ্কার কথা আপনার কি মনে হয়?
দেখুন, যখনই এই ধরনের একটি ফ্ল্যাশ পয়েন্টে যুদ্ধের দেখা দেয়, তখন সেটা কিভাবে এসকেলেট করবে, কিভাবে সেটা ছড়িয়ে পড়বে, আর কোন কোন দেশ এই যুদ্ধের মধ্যে ঢুকে যেতে পারে বা এই যুদ্ধের প্রভাব আর কোন কোন দেশের উপরে পড়তে পারে, সেটা কিন্তু এই মুহূর্তে প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট। তাই যদিও বিশ্বযুদ্ধের কথাটা আমি এখনো ওই দিকে যেতে চাচ্ছি না, বাট আমি জনাব মাহমুদুল্লাহ যে আশঙ্কাটা ব্যক্ত করেছেন সেই আশঙ্কা আমিও ব্যক্ত করতে চাই যে বিশ্ব রাজনীতিতে তথা বিশ্ব ভূ রাজনীতিতে তথা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রে কি ধরনের প্রভাব ঘটতে পারে সেটা নিয়ে ভাববার বিষয় আছে। আর কোন কোন দেশ এই ধরনের যুদ্ধে জড়িয়ে যেতে পারে, নাকি এটা শুধুমাত্র দক্ষিণ ও উত্তর কোরিয়া এবং কোরীয় উপদ্বীপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেটা এই মুহূর্তে বলা কিন্তু খুব ডিফিকাল্ট।
না, এই পরাশক্তির যে শক্তি প্রদর্শনের একটা প্রতিযোগিতা অনেকেই বলছেন, অনেকেই লক্ষ্য করছেন, অনেকের আমি গতকালই বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর এর একজন প্রফেসরের একটা লেখা পড়ছিলাম, প্রফেসর রুহুল আমিন, উনি তার প্রবন্ধে লিখেছেন যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনেকটা শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা চলছে, বিশেষ করে আফগানিস্তানে। আফগানিস্তানে যখন ওই যে মাদার অফ অল বোমস যেটা এক্সপ্লোর করা হলো, এরপরে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের কাছে ফাদার অফ অল বোমস রয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের বোমের ওজন যেটি 10 টন, ওরা বলেছে আমাদের যে বোম রয়েছে সেটির ওজন 44 টন। তো এই ধরনের একটা প্রতিযোগিতার বিষয় বোধহয় রয়েছে। আমরা ছোট্ট একটি বিরতিতে গিয়ে এরপরে একজন শ্রোতা লাইনে আছেন, তার প্রশ্ন নিয়ে আবার আলোচনায় ফিরে আসব।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
শ্রোতা বন্ধুরা, আজ আপনারা আলোচনা শুনছেন সিরিয়া আফগানিস্তান উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনা এবং বিশ্ব নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এ বিষয়ে আলোচনা করছেন প্রবীণ সাংবাদিক নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং রয়েছেন বাংলাদেশ থেকে নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন শাফকাত মুনির। আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সাংবাদিক নিউ জার্সি থেকে যোগ দিয়েছেন কবির কিরণ। তিনি সিরিয়া আফগানিস্তান উত্তর কোরিয়া পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনা এবং বিশ্ব নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতে চান অথবা মন্তব্য করতে চান। কবির কিরণ, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ওয়াশিংটনে।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
শুনে অবশ্য আমাদের সঙ্গে আছেন দুজন বিশ্লেষক, আপনি শুনেছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং শাফকাত মুনির আছেন বাংলাদেশ থেকে। হ্যাঁ,
আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং বলতে চাচ্ছি যে গ্লোবাল যে সিকিউরিটি সমস্যাগুলো হচ্ছে আফগানিস্তান, সিরিয়া, উত্তর কোরিয়া, এই যে টানটান উত্তেজনা, এটি কিন্তু পুরো গ্লোবাল ইকোনমি বলেন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো বলেন, সবাই কিন্তু এক ধরনের ফিয়ারনেস এর ভিতরে যাচ্ছে। বিশেষ করে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো তাদের অর্থনীতি বলেন সবকিছুর দিক থেকে মারাত্মক রকমের হুমকির সম্মুখীন। কারণ গ্লোবাল সিকিউরিটি সবকিছুই নির্ভর করছে মূলত আমেরিকার উপরে, আমেরিকা অনেক কিছুই কন্ট্রোল করছে। তো আমার প্রশ্ন আপনাদের কাছে যে এই ধরনের উত্তেজনার কারণে কি আমরা কি আবার কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাবো কিনা, বা আমাদের সারা বিশ্বের অর্থনীতির উপর বিরূপ কোনো মন্দা বা প্রভাব পড়বে কিনা, আসলে সম্মুখীন কিনা? উত্তর কোরিয়া তো যেভাবে অনমনীয় মনোভাব প্রদর্শন করছে তাতে করে মনে হচ্ছে যে যুদ্ধ লেগেই যাচ্ছে। তো কিন্তু এরকম একটা পরিস্থিতিতে রাশিয়া একটা প্রান্তে তাদের সমরাস্ত্র প্রদর্শন করছে বা তাদের পাওয়ার শো করছে, আমেরিকা তো পাওয়ার তাদের আছে এবং তারা সারা বিশ্বে তাদের নিজস্ব অবস্থানটা তৈরি করার জন্য বহু আগে বিভিন্ন ভাবে তাদের রাজনৈতিক কৌশল, রণকৌশল বিভিন্ন ভাবে তৈরি করে রেখেছেন। এবং বিশ্লেষকদের কাছে আমার মেইন প্রশ্ন, আপনারা কি মনে করেন এই ধরনের একটা সিকিউরিটি প্রশ্নে যে বিশ্বের অনুন্নত দেশগুলো বা মুসলিম কান্ট্রিগুলোর কোন ধরনের কোন নেতিবাচক প্রভাব পড়বে কিনা?
আপনাকে অসংখ্য ধন্যবাদ কবির কিরণ। আসলে এই প্রশ্নেই কিছুক্ষণ আপনার আগে যে প্রশ্ন করেছিলেন তিনিও এই একই আশঙ্কা ব্যক্ত করেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা। তবে আপনি নতুন একটি প্রসঙ্গ এনেছেন যে অনুন্নত দেশগুলোর কিভাবে এটা থেকে ক্ষতিগ্রস্ত হবে বা প্রভাব কি পড়বে। ধন্যবাদ আপনাকে সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে অনুরোধ করছি কবির কিরণের প্রশ্নে বিশ্লেষণে।
এই প্রশ্ন ইতিমধ্যে ব্যাপকভাবে আলোচনা হয়েছে, জনাব শাফকাত মুনিরও বিশেষভাবে উল্লেখ করেছেন অর্থনৈতিক দিকের উপরে, বিশেষ করে উনি উল্লেখ করেছেন। আসলে সারা পৃথিবীর ইকোনমি যদি, অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরে যদি প্রত্যক্ষ আঘাতের কারণে কোরিয়া এবং জাপানের মতো বিশাল অর্থনীতির দেশ প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশ্বের আপনার স্টক মার্কেটে তার উপরে প্রচন্ড বিরূপ এবং ডিস্টেবিলাইজিং ইম্প্যাক্ট হবে। আমরা আরেকটা কথা উল্লেখ করা উচিত যে চীন একেবারে উত্তর কোরিয়ার বর্ডারে আছে, তো চীনের উপরেও প্রচন্ড চীনও প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং বিশ্বের চীন এখন দ্বিতীয় প্রধান অর্থনীতি, চীনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ফলে সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের এলাকায় সেটা সীমাবদ্ধ থাকবে না, এবং ধনী দেশের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয় সমৃদ্ধ দেশের, তাহলে দরিদ্র দেশের অর্থনীতি তো একেবারে কাবু হয়ে পড়বে। প্রত্যক্ষভাবে আমাদের দেশগুলোতে বোমা পড়ুক বা না পড়ুক, অস্ত্র না পড়ুক, আঘাত না আসুক, কিন্তু অর্থনীতির আঘাত প্রচন্ড হবে। আর এই ইতিমধ্যে দেখুন না, মধ্যপ্রাচ্যের তেলের দাম কমে যাওয়ায় তাদের রপ্তানির কারণে কমে যাওয়ায় আমাদের দেশগুলোর অনেক লোককে তারা ফেরত পাঠিয়ে দিয়েছে, এবং অর্থনীতি যদি আরো ক্ষতিগ্রস্ত হয় তার ইম্প্যাক্টে সেখান থেকে আমাদের মিলিয়ন মিলিয়ন লোক যদি বহির্বিশ্ব থেকে দেশে ফেরত পাঠিয়ে দেয়, আমাদের অর্থনীতি তো একেবারে কাবু হয়ে যাবে, বিপর্যস্ত হওয়ার সম্মুখীন হবে, ফলে হ্যাঁ সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর তৃতীয় বিশ্বযুদ্ধের কথা যেটা আমরা বারবার আশঙ্কার কথাটা বলেছি, কিন্তু অ্যাট দি সেম টাইম চীন
প্রচন্ড ভাবে চেষ্টা করবে এই নর্থ কোরিয়াকে বিরত রাখার জন্য। একটা ঘটনা ঘটতে পারে, আশঙ্কার আরেকটি কারণ, এই ট্রাম্প সাহেব এসে একেবারে কড়া কড়া কথাবার্তা বলছিলেন, একটা যুদ্ধংদেহী মনোভাব, তিনি আফগানিস্তানে বড় বোমা ফেললেন, সিরিয়ায় এরকম ক্ষেপণাস্ত্র হামলা করলেন, সবাই ভাবলো যে তিনি নর্থ কোরিয়াকে শায়েস্তা করে ছাড়বেন। এই কারণে উত্তেজনা, এই একদিকে নর্থ কোরিয়ার যুদ্ধংদেহী মনোভাব, আরেকদিকে তার কট্টর মনোভাব বলে যে ধারণা, এই কারণে লোকে বেশি ভয় পাচ্ছে। কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত ব্রিঙ্ক থেকে সবাই একেবারে প্রান্ত সীমা থেকে সরে আসার চেষ্টা করবে সবাই, আর বিশেষ করে চীন সমগ্র মানে সমগ্র শক্তি দিয়ে, সমস্ত শক্তি দিয়ে, কৌশল দিয়ে নর্থ কোরিয়াকে বিরত রাখার চেষ্টা করবে, এবং যুক্তরাষ্ট্রের সামরিক অসামরিক বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রকে এই পথ থেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন। আর রাশিয়ার ব্যাপারটা বড় এখানে, একটু রাশিয়ার সিচুয়েশনকে উস্কে দেওয়ার চেষ্টা করবে, বিশ্বযুদ্ধের জন্য না, কিন্তু পশ্চিমা শক্তিগুলোকে কাবু করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য, এম্বারাস করার জন্য। এটা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বলে আমার মনে হয় না। আর আরেকটা ঘটনা ঘটতে পারে, কয়েক বছর আগে যেটা ঘটেছিল, নর্থ কোরিয়াকে প্রায় ঘুষ দেওয়া হয়েছিল, তাদেরকে নানা বেশ কিছু অর্থনৈতিক সাহায্য দেওয়া হয়েছিল, খাদ্য সাহায্য দেওয়া হয়েছিল, তাদের অভাব থেকে মানে তারা প্রচন্ড অভাবে ছিল তার থেকে মুক্ত করার জন্য। এবারে হয়তো ওই ধরনের কোনো ইনসেন্টিভ দিয়ে, পয়সা কড়ি, ইন কাইন্ড এন্ড ক্যাশ, এই সমস্ত সাহায্য দিয়ে হয়তো, এবং তাদেরকে আশ্বস্ত করে, এবং এই যে তাদেরকে হুমকি যে তারা মনে করছে সেটা থেকে সরে এসে কিছু মানে সংযত কথাবার্তা বললে হয়তো তাদেরকে ভীতির অবস্থা থেকে মুক্ত করা সম্ভব হতে পারে।
জি, শাফকাত মুনির কিছু বলতে চান এর সঙ্গে আরো?
উনি খুব সুন্দর ভাবে সবগুলো পয়েন্টই কভার করেছেন। আমার মনে হয় অর্থনৈতিক বিপর্যয় ব্যবসায় আমি শুধু এইটুকু অ্যাড করতে চাই যে বিশ্বায়নের এই যুগে পৃথিবীর সবগুলো অর্থনীতি কিন্তু একটি আরেকটির সাথে সম্পৃক্ত। আমি যদি বিশেষভাবে বাংলাদেশের দিকে তাকাই, যদি কোরীয় উপদ্বীপে একটি বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয় এবং তার যে প্রভাব পূর্ব এশিয়া তথা দক্ষিণ পূর্ব এশিয়া অর্থনীতিগুলোর উপর পড়বে, তার একটি প্রভাব কিন্তু বিরূপ প্রভাব আমাদের উপরও আসবে। এবং এই যুদ্ধটি যদি আমরা এখনো বুঝতে পারছি না, বাট এই যুদ্ধটি আমরা আশা করছি এটা কখনো হবে না, বাট এই যুদ্ধ যদি সংঘটিত হয় এবং যুদ্ধটি যদি আরো ছড়িয়ে পড়ে, এর ফলে বিশ্ব অর্থনীতিতে যে মন্দাভাব যে দেখা দিবে, স্টক মার্কেটে যে বিপর্যয় হবে তথা অর্থনীতির উপর যে একটা বিশাল আঘাত আসবে, তা কিন্তু এই অর্থনীতি কাটিয়ে ওঠা পুরো এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়াও বিশ্বের সবার জন্য খুব দুরূহ একটি ব্যাপার হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে দক্ষিণ কোরিয়া একটি বৃহৎ একটি ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার, অতএব তাদের ইকোনমির উপরে যদি একটি আঘাত আসে, সোলের উপরে যদি আঘাত আসে, তার প্রতিক্রিয়া কিন্তু সমগ্র বিশ্বকেই ভোগ করতে হবে। এবং আমাদের সেজন্য আমরা সবাই প্রার্থনা করছি যে এই ধরনের পরিস্থিতির যেন আবির্ভাব না হয়।
একজন শ্রোতা ভারত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হ্যালো,
হ্যালো,
জি বলুন। আগে
মোহাম্মদ আসরাফ মির্জা, আমি কখন না পশ্চিম বাংলা ভারত থেকে বলছি।
জি,
আমি প্রশ্নটা কি করতে পারি?
জি করুন।
আমেরিকা কি সাহস পাবে উত্তর কোরিয়া আক্রমণ করার, যেরকম ভাবে মুসলিম দেশগুলোকে আক্রমণ করেছে আমেরিকা, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া? আমেরিকা কি সেই রকম সাহস পাবে উত্তর কোরিয়াকে আক্রমণ করার?
আচ্ছা, আমেরিকান যুদ্ধজাহাজ তো অলরেডি উত্তর কোরিয়ার সীমান্তের কাছে চলে গেছে।
হ্যাঁ স্যার, আমি সব জানি, কিন্তু আমি 100% বিশ্বাস করি যে কোনোদিন আক্রমণ করতে পারবে না।
আচ্ছা ঠিক আছে, আমরা বিশ্লেষকদেরকে জিজ্ঞেস করব, আপনার প্রশ্নের উত্তর পাবেন। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আশরাফ মির্জার প্রশ্নে কি বলা যায়?
শতকরা 100% নিশ্চিত যে এরা সাহস করতে পারবে না। আসলে সাহস করা বা না করা ইস্যু না, তারা সংযত থাকবে বলে আমার মনে হয়। এই যে যেটা কথা, উত্তর কোরিয়ার কাছে যেহেতু ভয়ঙ্কর বিধ্বংসী সব অস্ত্রশস্ত্র আছে, নিউক্লিয়ার ছাড়াও অন্যান্য রাসায়নিক, যেটা সাফকাত মনীষের বিশেষভাবে উল্লেখ করেছেন, ফলে ওই সমস্ত কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র সেখানে আক্রমণ করে ফেলবে করবে না এরকম গ্যারান্টি দেওয়া মুশকিল, কিন্তু করবে বলে মনে হচ্ছে না। শেষ পর্যন্ত ওই আক্রমণ থেকে সরে আসবে তারা, কিন্তু বেশি বাড়াবাড়ি যাতে উত্তর কোরিয়া না করে সেজন্য তাদেরকে কিছুটা ভীতি প্রদর্শন করার জন্য, সংযত রাখার জন্য তাদের নৌবহর সেখানে পাঠিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ব্রিংম্যানশিপ থেকে সবাই সরে আসবে এই এই প্রার্থনা ছাড়াও সাবকাপ্তান হিসাবের সাথে আমি আমার ধারণা যোগ করছি যে ব্রিংম্যানশিপ থেকে একবারে চূড়ান্ত মুহূর্তে পৌঁছার অবস্থা থেকে সবাই সরে আসবে, সংযুক্ত থাকবে আমার ধারণা।
জি শাফকাত মনির কিছু বলবেন?
একটু আগে এই জন্য মোহাম্মদুল্লাহ খুব সুন্দর ভাবে বলেছেন যে প্রান্ত সীমা বা ব্রিংক থেকে ফিরে আসার ধারণা রয়েছে, আমরা সবাই সেটা কামনাও করছি। মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট এবং কোরীয় উপদ্বীপের যে বর্তমান প্রেক্ষাপট তা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে আমাদের এটাও মনে রাখতে হবে যে প্রায় ৩০,০০০ থেকে ৫০,০০০ মার্কিন নাগরিক, বিশেষ করে মার্কিন সামরিক বাহিনীর সদস্যের প্রত্যক্ষ অবস্থান রয়েছে দক্ষিণ কোরিয়াতে, এবং যদি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপরে কোনো হামলা চালায় সেখানে মার্কিন সৈন্যদের হতাহত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। অতএব কোরীয় উপদ্বীপে যে সংঘাত সৃষ্টি হয়েছে এটা প্রশমনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই বিষয়টিকেও বিশেষভাবে মাথায় রাখবেন রাখবে। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এখনকার যে সমস্যাটি চলছে সেটা কিন্তু অনেকাংশে কিউবান মিসাইল ক্রাইসিস, ১৯৬২ সালে কিউবান মিসাইল ক্রাইসিস যেটা হয়েছিল প্রেসিডেন্ট কেনেডির সময়, তার সাথে অনেক সদৃশ্য এবং তার সাথে অনেক মিল রয়েছে। অতএব সেখানেও আমরা দেখেছি যে দুটো পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিউবাকে কেন্দ্র করে, কিউবাতে মিসাইল রাখা কেন্দ্র করে পারমাণবিক সংঘাতের একদম দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছিল। তাই আমাদের ধারণা, আমাদের কামনা যে এবারও সংঘাতের দ্বারপ্রান্ত থেকে সবগুলো দেশ ফিরে আসবে। তবে আমি আবারও বলতে চাই, নর্থ কোরিয়া ইজ অ্যান আনপ্রেডিক্টেবল কোয়ান্টিটি, এবং নর্থ কোরিয়া কিভাবে বা উত্তর কোরিয়া কিভাবে শেষ পর্যন্ত তাদের বিহেভিয়ার কি হবে সেটা এই মুহূর্তে বলা আসলেই খুব মুশকিল।
জি, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পেনসিলভেনিয়া থেকে একজন ডক্টর ইব্রুল। হ্যালো,
ওয়াটার আগে আমার কাছে মনে হচ্ছে আমেরিকা ধরেন চায়নার সাথে মোর নেগোশিয়েট করা উচিত, মানে হাউ দে ক্যান গো ফরওয়ার্ড, কারণ চায়না তো আসলে মেইন ফোর্স এখানে ধরেন কন্ট্রোলিং। আদৌ যদি সত্যি সত্যি ধরেন চায়নাকে এগ্রি না করে যদি কিছু করে আমেরিকা, দেন ইন লং রান তো পুরা ওয়ার্ল্ড এর মধ্যে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হবে, মানে এটা আমাদের কারোই কাম্য নয়। চায়না কিন্তু চাচ্ছে না তো, আপনার চায়না তো একটা বাণিজ্যিক দিক আছে বিশাল ব্যাপার, সেজন্য এই নিকুশিটা কিভাবে হবে মানে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে আমেরিকাকে, আদারওয়াইজ ইট উইল বি, আপনি যদি অ্যালায়েন্স তৈরি না করতে পারেন বিফোর ডুইং এনি ওয়ার, আপনি যদি আপনার মিত্র দেশ সেট আপ না করতে পারেন ভালোভাবে, এখন তো আর যুদ্ধ তো আর ওরকম না আপনি ফালাক দিলেন চলে যাবে, ইটস নট লাইক দ্যাট। ইভেন দো আপনি একটা ইন্ডিভিজুয়াল লোককে যদি কিছু করতে যান বড় পাওয়ার হিসাবে, ইউনিট মানে অ্যালায়েন্সটা তৈরি করা উচিত, আদারওয়াইজ ইটস টাফ, কারণ এখন তো সবারই পাওয়ার, আপনার স্যার নিউক্লিয়ার ওয়েপন নিয়ে ওরা বসে রয়েছে, যখন যার কিছু করার থাকবে না যে শেষ জায়গায় পৌঁছে সে তো তার শেষ ফাইটটা দিবে যেভাবে হোক না কেন।
জি ধন্যবাদ, ডক্টর ইব্রুল আসলে মন্তব্য করেছেন এবং এই মন্তব্য নিয়ে দুজনেই আলোচনা করেছেন। সৈয়দ মাহমুদুল্লাহ বলেছেন যে চীন বাণিজ্যিক কারণে চাইবে নর্থ কোরিয়াকে বিরত রাখতে, শাফকাত মনির বলেছেন যে এটার যদি পারমাণবিক যুদ্ধ নাও হয় তবুও ভয়ে নর্থ কোরিয়া যদি কিছু করে ফেলে সেইটার প্রভাব পড়বে অনেক খারাপ প্রভাব প্রতিবেশীদের উপরে। আমার মনে হয় ইব্রুল, ডক্টর ইব্রুলের কোনো প্রশ্ন ছিল না, কিন্তু একজন প্রশ্ন করেছেন ফেসবুকে, আমি সেটি পড়ছি। বিশ্ব রাজনীতির এই প্রেক্ষায় বিশ্ব শান্তি ও নিরাপত্তা কতটা প্রশ্নবিদ্ধ? এক, মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আফগানিস্তান ও ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশরের অভ্যন্তরীণ ব্যাপারে বৃহৎ শক্তিবর্গের হস্তক্ষেপের মূল কারণ কি? দুই, মুসলিম দেশগুলোর তেল, গ্যাস, খনিজ সম্পদ তাদের সমৃদ্ধ সংস্কৃতিকে ধ্বংস করা এবং নিজেদের দখলে নেওয়াই কি লক্ষ্য? এই প্রশ্নগুলো করেছেন আমাদের ফেসবুক ফ্যান পেজের শ্রোতারা। সৈয়দ মাহমুদুল্লাহ, কি
মধ্যপ্রাচ্য নিয়ে যে প্রশ্নগুলো, আচ্ছা ডক্টর ইব্বুল যেটা বলেছেন সে সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে চীন নিজের স্বার্থে রাশিয়া যেমন সমর্থন দিয়ে এসছে নর্থ কোরিয়াকে তেমনি দিয়ে এসছে, এবং সেটা এখন একটা দ্বৈত হয়ে দাঁড়িয়েছে। দ্বৈত হওয়ার পরে শিপি যখন মুখ খুলে দেওয়া হয় তাকে যে উস্তাদ দৈত্য কে সংযত রাখার জন্য বোতলে ভরেন, তিনিও তাকে কন্ট্রোল করতে পারেন না, ফলে সেটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে চীনের জন্য। কিন্তু এই প্রথম ক্ষমতা এসে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে চীনের বিরুদ্ধে আস্ফলন করেছেন, কড়া কড়া কথা বলেছেন, তা থেকে যে তিনি যে ফিরে এসছেন এবং চীনের সহযোগিতা চাচ্ছেন তাতেই বোঝা যাচ্ছে যে কেন চীনের সহযোগিতা চাচ্ছেন, এবং চীন সেই সহযোগিতার করবে তার নিজের স্বার্থে করবে, নানা কারণে করা হবে সেটা। মধ্যপ্রাচ্য ইত্যাদি নিয়ে প্রশ্নকর্তা যেটা আপনার ফেসবুকে পাঠিয়েছেন সেটা ওই যে আপনার ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যে প্রশ্ন সেটা চলে আসছে। আসলে তো ওই ওই এলাকার দেশগুলোর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের উৎপত্তির আগে 1917 আগে পশ্চিমাদের বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্সের একটা অবস্থান ছিল যে সেখানে তাদেরকে কুক্ষিগত করা, কিন্তু সেটা মুসলমান হিসেবে কতটা তার চাইতে বড়টা ওই অঞ্চলের জনগণকে কন্ট্রোলে রাখার জন্য তাদের সম্পদ আহরণ করে নিজেদের এনরিচ করার জন্য এই সমস্ত কারণে। তো এখনো সেসব দিক আছে এবং ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের যে কথাটা সেটাও আছে, সেটা আমার মনে হয় দীর্ঘ আলোচনার ব্যাপার। এই মুহূর্তে শুধু কথা বলা উচিত যে মধ্যপ্রাচ্যে যেরকম তেমনি ভাবে ভারত পাকিস্তান মধ্যে, আমরা তো কোরিয়া নিয়ে ভাবছি, ভারত এবং পাকিস্তান মধ্যেও হঠাৎ কখন কিরকম সংঘাত বেঁধে যায় সেটাও একটা আতঙ্কের ব্যাপার।
জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শাফকাত মনির কিছু এই প্রশ্নে যোগ করবেন নাকি? মুসলিম দেশগুলোর তেল গ্যাস খনিজ সম্পদ এবং সংস্কৃতি ধ্বংস করার লক্ষ্যে এসব হচ্ছে।
আমার মনে হয় আমরা বারবার ওই একই প্রশ্নতে চলে যাচ্ছি যে পশ্চিমা দেশগুলো মুসলিম প্রধান দেশগুলোকে ধ্বংস করার জন্য এটা করছে। আমার মনে হয় ব্যাপারটিকে এভাবে সরলীকরণ করা কোনোভাবেই উচিত নয়। মধ্যপ্রাচ্যের সংঘাত, মধ্যপ্রাচ্যের ইতিহাস, মধ্যপ্রাচ্যের ব্যাপারটি অত্যন্ত জটিল। এখানে ঔপনিবেশিক ইতিহাসের কিছু প্রভাব রয়েছে, এখানে গোত্রীয় দ্বন্দ্বের প্রভাব রয়েছে, এখানে আমরা সবসময় এটাকে একটু খুবই আমরা বাইনারি ভাবে চিন্তা করছি যে অ্যাজ ইফ এখানে শুধুমাত্র পশ্চিমা দেশগুলো মুসলমানদের উপর হামলা করার জন্য সবকিছু করছে, ব্যাপারটি কিন্তু এরকম নয়। এখানে যে অভ্যন্তরীণ যে বিভিন্ন রকম দ্বন্দ্ব আছে তারও কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়ছে, যেটা আমরা সিরিয়াতে দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ বিভিন্ন দ্বন্দ্ব, শিয়া এবং সুন্নিদের মধ্যে যে দ্বন্দ্ব তারও কিন্তু প্রভাব মধ্যপ্রাচ্যের রাজনীতি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার উপর আছে। ব্যাপারটিকে এইভাবে সরলীকরণ না করে ইতিহাসের প্রেক্ষাপটে তথা অন্যান্য বিভিন্ন প্রেক্ষাপট চিন্তা করে ব্যাপারটিকে বিশ্লেষণ করা প্রয়োজন।
আচ্ছা, সৈয়দ মাহমুদুল্লাহ যে প্রসঙ্গটি টেনেছেন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার বিষয়ে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘের রাষ্ট্রদূত নিকি হেলি এই বিষয়ে মধ্যস্থতার একটি প্রস্তাবের মতো দিয়েছেন যে ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব এটি নিরসনে আমরা ইচ্ছা করলে আপনারা চাইলে আমরা চেষ্টা করতে পারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বোধহয় এই ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন মধ্যস্থতায়, নিকি হেলি বলেছেন। সৈয়দ মাহমুদুল্লাহ কি মনে করেন?
ভারত মধ্যস্থতা গ্রহণ করবে না, কারণ মধ্যস্থতা তারা বলতো যে এটা দ্বিপক্ষীয় বিষয়, কখনো কোনো ব্যাপারে ভারত মধ্যস্থতা মেনে নেয় না, ফলে তারা এটা মেনে নেবে না। পাকিস্তান চাইবে, তারা চায়, তারা পাকিস্তান এখনো বলে আসছে, এই সপ্তাহ বারবার বলছে, তাদের নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, তাদের প্রধানমন্ত্রী বলছেন, তাদের মিলিটারি চিফ টেন্ট্রাল সব বলছেন, সেটা হচ্ছে যে কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া। কাশ্মীর সমস্যা বলতে তারা মনে করে যে কাশ্মীরের জনসংখ্যার সংখ্যাগুরু হচ্ছে মুসলমানরা, ফলে সেটা কাশ্মীর ন্যায্য ভাবে পাকিস্তানে প্রাপ্য, এবং কাশ্মীরে যেভাবে আপনার জনমত অত্যন্ত উষ্ণ হয়ে আসছে ভারতের নানা ধরনের কর্মকাণ্ডে, অভিযানে তাদের যে অসন্তুষ্টি সেটা কারণে, বিশেষ করে মোদী সরকার, সেখানকার কাশ্মীরের একটা বিশেষ অবস্থান দেওয়া হয়েছিল ভারতীয় সংবিধানের, মানে পূর্ণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা ছিল, সেটা তিনি তুলে দেওয়ার কথা বলে সেখানে উত্তেজনা আরো বেড়েছে, ফলে ওই নিয়ে এই দুই দেশের ভিতরে সমস্যা আছে। কিন্তু এগেইন পাকিস্তানের তা একটু ভয়ের ব্যাপার, কারণ সেখানে মিলিটারির সাথে সব সুইচ, আর ভারতীয় এই মুহূর্তে মোদী সরকার কঠোর সব কাণ্ড কারখানা করে চলেছেন, বাণি চুক্তিকে বানচাল করার চেষ্টা করছেন। এটা নিয়ে একটু চিন্তার বিষয় ওই ওই অঞ্চলে, কিন্তু তারপরও আমার মনে হয় না ওখানে পারমাণবিক যুদ্ধ বাধ্য করুন। পারমাণবিক অস্ত্র থাকার কারণে তাদের এমনকি ব্যাপক বিরাট আকারের কনভেনশনাল যুদ্ধ আগের মতো আর হওয়ার সম্ভাবনা কমে গেছে বলে মনে হচ্ছে।
এই যুদ্ধ অবস্থা নিরসনে জাতিসংঘের ভূমিকা কি হতে পারে সৈয়দ মাহমুদউল্লাহ? এবং পরে আমি
জাতিসংঘ যুদ্ধ অবস্থা থেকে ব্রিঙ্কম্যানশিপ থেকে অনেক সময় অনেক দেশকে সরিয়ে এনেছেন বলে হ্যাঁ জাতিসংঘের ভূমিকা থাকবে আমার ধারণা, কিন্তু কোরিয়ার ওই ব্যাপার নিয়ে তো কেউ আর জাতিসংঘে আসছে না। আর পাকিস্তানের ব্যাপার, পাকিস্তান জাতিসংঘে বারবার আসার চেষ্টা করে, উত্থাপনের চেষ্টা করে, কিন্তু সুবিধা পায় না। কারণ পাকিস্তানের পক্ষে এখন ভারতকে অসন্তুষ্ট করে বড় শক্তিগুলোকে অবস্থান জাতিসংঘেও তেমন একটা নেয় না। আর চীনের সাথে যদিও ভারতের প্রচন্ড বৈরি সম্পর্ক আছে, তারপরও চীন পাকিস্তানকে সমর্থন দেয়, কিন্তু এই এই ব্যাপারে এই যে কাশ্মীরের ব্যাপার পাকিস্তান চীন যদি জাতিসংঘে নিয়ে আসে চীন হয়তো সমর্থন দেবে, কিন্তু ওই চীনের একার সমর্থন নিয়ে তারা খুব একটা কিছু এগোতে পারবে না। ফলে কাশ্মীরে জাতিসংঘ জড়িয়ে বা পড়ার বা কোনো আপনার ভূমিকা নেওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখি।
সৈয়দ মাহমুদউল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার কাছে আর ফিরে আসতে পারবো না, দুই মিনিট সময় আছে। শাফকাত মুনির আপনাকে আমি বড় একটি প্রশ্ন, আমার প্রশ্ন নয়, শ্রোতারা প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন আমি বলছি। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বৈরী সম্পর্ক অনেক আগে থেকেই সবাই বলে থাকেন, আবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ইলেকশনে গত বছর তাকে সহায়তা করার ব্যাপারে একটি কথা উঠেছে, সেটিও আলোচিত হয়েছে। সিরিয়া হামলার পরে আবার বৈরিতা যেন স্পষ্ট হয়েছে, তো এইসব বিষয়গুলো কি পরাশক্তি হিসেবে নিজেদের যার যার অবস্থান নির্দিষ্ট করার জন্য, নাকি অন্য কোনো বিষয় আছে? শাফকাত মুনির কি একটু আলোকপাত করবেন?
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্ক, তার মধ্যে টানাপোড়েনের ইতিহাস সুপ্রাচীন, অনেক বছর ধরে সেটা চলছে। আমরা আগেও দেখেছি সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সময় থেকে, 91 এর পরেও দেখছি, প্রেসিডেন্ট পুতিন 2000 সালে ক্ষমতায় এসেছেন তারপর থেকে আরো বেশি দেখছি। এটা আমার মনে হয় আন্তর্জাতিক রাজনীতির একটি বাস্তব প্রেক্ষাপট, যে ধরনের সংঘাত, এ ধরনের কম্পিটিশন, এ ধরনের ঠান্ডা লড়াই চলবে। বাট আমাদের সেই সাথে এটাও মনে রাখতে হবে যে উভয় দেশের মধ্যে উত্তেজনা কখনো যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, এবং এর প্রশমনের জন্য অনেক পন্থাও কিন্তু দু দেশের কাছে আছে এবং তারা বিভিন্ন সময় এটা অবলম্বন করেছেন, ভবিষ্যতেও করবেন। আর এই মুহূর্তে আমাদের সবার দৃষ্টি হলো কোরীয় উপদ্বীপে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে যেন প্রশমন ঘটে, আমরা এই কামনাই করছি।
আমরাও সেই কামনা করছি, পৃথিবীকে বাঁচাতে আমেরিকা, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিশ্বের পরাশক্তিগুলো এক হবে এবং মানবতার কল্যাণে সবাই কাজ করবে, এই আশাই রইল। ধন্যবাদ আপনাদের দুজনকেই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।